বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 28 মে, 14 জ্যৈষ্ঠ এবং ফার্সি 7 খরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সন্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন, গাজায় ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনাকালীন বিশেষ বাজেট প্রণয়নে বিএনপির পরামর্শ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিব জাদে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ, দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানাল ইরান, রাশিয়া ও ভেনিজুয়েলা। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনা টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ভারতের পশ্চিমবঙ্গের নারদা দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন ফিরহাদ হাকিম সহ 4 নেতামন্ত্রী, মুখ খুলতে পারবেন না গণমাধ্যমে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন তাদের নিজ নিজ দেশের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের কাজে মনোনিবেশ করেন। সাইয়েদ খাতিবজাদে বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সাম্প্রতিক ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা পরমাণু সমঝোতার ঘোষ শত্রু ইসরায়েলকে সন্তুষ্ট করতে ভিয়েনা আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এটি অত্যন্ত হতাশাজনক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আপনারা যে রক্তপিপাসু ইসরায়েলকে সন্তুষ্ট করতে চান সে পরমাণু সমঝোতাকে ধ্বংস করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদ 95.1% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি 1,35,40,360 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে 1,42,39,000। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমদ মারেই এবং সাবেক মন্ত্রী ও এমপি আবদুল্লাহ সাল্লুম আবদুল্লাহ। নির্বাচনে মারেই 4,70,276 ভোট এবং আবদুল্লাহ 2,13,968 ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট 7 বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন আগামীকাল থেকেই কাজে নেমে পড়তে হবে যাতে সিরিয়ার পুনর্গঠনের প্রতি মানুষের আশা বেড়ে যায়। তিনি বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর এক বাণীতে এ মন্তব্য করেন। চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে আসাদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও জাতীয়তাবাদী চেতনা প্রদর্শন করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা শুরু। সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিকে রুশ ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসেসেভ বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয় প্রমাণিত হল সেদেশের জনগণ সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বাশার আসাদকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বাশার আসাদের বিজয়কে সিরিয়ার জনগণের বিজয় বলে উল্লেখ করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ছাত্র এবং শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকাদান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ, এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আজ শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন মহামারী করোনার কারণে 1 বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি, এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান তার বিবৃতিতে আরো বলেন সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেবার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরো কয়েক মাস সময় লেগে যেতে পারে, আর এই দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এদিকে বাংলাদেশে গত 2 মাসে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে তা কমেছে, তবে নিয়ন্ত্রণে আসেনি। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও 1,358 জনের করোনা শনাক্ত হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। বাংলাদেশের সাতক্ষীরার উপকূলীয় এলাকায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থার কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। উপকূলের শিক্ষার্থীদের একটি সংগঠন আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সিডর, আইলা, মহসেন, আম্পান ও ইয়াসের মতো একের পর এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সাতক্ষীরার উপকূল তছনছ হয়ে যাচ্ছে। এ কারণে উপকূলবাসী মাথা গোঁজার ঠাঁই হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য ও কৃষি সম্পদ, ভেঙে পড়ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ভারতের পশ্চিমবঙ্গের নারদা আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ চার নেতা মন্ত্রী। আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক পরিবহনমন্ত্রী ও বর্তমান বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র শোভন চ্যাটার্জি। ভারতের পশ্চিমবঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের জন্য মোদীর কাছে ২০,০০০ কোটি টাকার প্যাকেজ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে দীঘা ও সুন্দরবন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২০,০০০ কোটি টাকার প্যাকেজ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় ইয়াস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে ওই তথ্য জানিয়েছেন। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আজ ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার সফর করেন। তিনি আজ পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বোন ও ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য সম্ভাব্য সব রকমের সহায়তা দেওয়া হবে। আমি সকলের মঙ্গল কামনা করছি। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাখা, ভাঙর, সাগর, নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাইতুল মুকাদ্দাস ভিত্তিক ইসলামী ট্রাস্ট ইসলামী ওয়াকফ বলেছে, ফিলিস্তিনিদের ওপর চাপ সৃষ্টির পরিণতির জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী থাকতে হবে। ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী অধ্যুষিত উপশহরবাসী এবং ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ওয়াকফের পক্ষ থেকে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল জাজিরা ওয়াকফের বরাত দিয়ে আরও জানিয়েছে, ইহুদিবাদী উপশহরের অন্তত ১২০ জন অধিবাসী বাবুল মাগরেবা দিয়ে মসজিদুল আকসায় প্রবেশ করে। মসজিদের আঙিনায় তারা উস্কানিমূলকভাবে সন্ত্রাসী কায়দায় ঘোরাফেরা করে শেষ পর্যন্ত বাবাল সিলসিলা দিয়ে বের হয়ে যায়। সাম্প্রতিক গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্তে করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা ও ওআইসির পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হবে। হয় প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত করে দেখবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও আলেক্সা মসজিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আজ দোহায় বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় বসতে চাই, অন্তত এমন কোন আভাস এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বাশিলেট গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে একটি রিপোর্ট দিয়েছেন। এ রিপোর্টে দেখা গেছে বাইতুল মোকাদ্দাস শহরের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ইসরায়েলি প্রচেষ্টা ও মুসলমানদের প্রথম কেবলা আলাক্সা মসজিদে ইসরায়েলি সেনা মোতায়েনের কারণেই সেখানে সাম্প্রতিক উত্তেজনাগুলো দেখা দিয়েছে। একই রিপোর্টে বলা হয়েছে, যদিও ইসরায়েল দাবি করেছে যে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর উপরই ইসরায়েল বোমা বর্ষণ করেছে, কিন্তু এইসব হামলায় হতাহত হয়েছে বেসামরিক ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো ফিলিস্তিনি যোদ্ধারা ব্যবহার করেছিল এমন কোনো প্রমাণ আমরা পাইনি বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল সম্প্রতি গাজায় আগ্রাসনের সময় বহু বেসামরিক বাস ভবন ধ্বংস করেছে এবং এতে প্রায় 250 বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে 68 শিশু ও প্রায় 40 জন নারীও রয়েছে। এছাড়াও আহত হয়েছে কয়েক হাজার মানুষ। দেখা গেছে ইসরায়েল অতীতেও যে কোনো যুদ্ধে গণহত্যা ও সবকিছু ধ্বংস করার মতো পোড়ামাটি নীতি অনুসরণ করে এসেছে প্রতিরোধকামী শক্তিগুলোকে ধ্বংস করার অজুহাত দেখিয়ে। নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের মতো যুদ্ধ অপরাধেও লিপ্ত হয় শিশু ঘাতক এই শাসক গোষ্ঠী। আবাসিক বাসভবন, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, স্কুল ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কার্যালয়ও ইসরায়েলের পৈশাচিক ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। জাতিসংঘের রিপোর্টে এটাও বলা হয়েছে গাজা হচ্ছে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার। ইসরায়েল 2007 সাল থেকে গাজার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে, ফলে সেখানে প্রায়ই ওষুধ, খাদ্য ও জ্বালানির সংকট সহ নানা মানবীয় সংকট দেখা দেয়। এসবই মানবতার বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধ যজ্ঞের অংশ। জাতিসংঘের ওই রিপোর্টের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। আশা করা যায় এবার ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধেরও বিচার হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনাকালে গতানুগতিক বাজেটের পরিবর্তে বিশেষ বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। এদিকে অর্থনীতিবিদগণ মনে করেন, বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ সম্পর্কে বিশ্লেষকের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনাকালীন বিশেষ সময়ে 2021-22 অর্থ বছরের জন্য বিশেষ বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছে বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বাজেট ভাবনা অর্থ বছর 2021-22 শীর্ষক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব দেন। তবে অর্থনীতিবিদগণ মনে করছেন, বাজেটে বরাদ্দ বৃদ্ধি বড় কথা নয়, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেছেন, জাতি এক মহাদুর্যোগকাল অতিক্রম করছে। কতদিন এই দুর্যোগ চলবে তা অনিশ্চিত। জীবন ও জীবিকার টানাটানিতে জনজীবন এবং অর্থনীতি দুটোই মহাসংকটে পড়েছে। এ অবস্থায় এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, বিশেষ সময়ের বিশেষ বাজেট হওয়া উচিত। এর মুখ্য উদ্দেশ্য হবে করোনার প্রভাব মোকাবেলায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্ভোগ উপশম করা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। কারণ করোনাকালে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবের বিরোধিতা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেছেন,
বিগত বছরের অভিজ্ঞতা কিংবা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে আমলেই নেয়নি সরকার। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। পরিণত করে সঞ্চিত কালো টাকার জায়গার দরজা অবারিত করে দিলেন আপনি, যা অনৈতিক এবং ন্যায় নীতি মেনে আইন পালনকারী নাগরিকদের প্রতি অবিচার।
এদিকে সরকারের উন্নয়ন বরাদ্দের সিংহভাগই দেয়া হয়েছে 10টি বড় মেগা প্রকল্পের খাতে। এ প্রসঙ্গে সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন,
প্রত্যেকটা মেগা প্রকল্প কিন্তু এখন গতিশীলতা পেয়েছে, এই করোনা কালেও বরাদ্দ ঠিক মতো দেওয়া হচ্ছে। আমি ঘুরিয়ে ফিরে বলবো, বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটি গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, আগামী 3 জুন জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবটি পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 6,03,681 কোটি টাকা, যা কিনা জিডিপির 17.45% এবং চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 6.28% বেশি। চলতি অর্থ বছরে বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিব জাদি। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন বাশার আল আসাদ। দেশের পুনর্গঠন ত্বরান্বিত করার ঘোষণা, অভিনন্দন জানাল ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলা। বাংলাদেশের ছাত্র শিক্ষকদের করোনার টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.